বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 10 ডিসেম্বর, 25 অগ্রহায়ণ এবং ফার্সি 20 অজর। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনে অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইসলাম অবমাননার ঘটনায় ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায় পাকিস্তান, এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে আমন ধানের বাম্পার ফলন হওয়া সত্ত্বেও ভারতীয় চাল আমদানির সিদ্ধান্তে ক্ষুব্ধ এদেশের কৃষি অর্থনীতিবিদ ও কৃষক নেতারা। এ সম্পর্কে বিস্তারিত জানাবে ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরো একবার জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানি রাষ্ট্রদূতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জবাব দিল তেহরান। ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে নিষেধাজ্ঞার আওতায় আনল পররাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্বপূর্ণ করে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফেরার আহ্বান ইরানের। তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি চীন ও রাশিয়ার। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ হেফাজতের। পরিস্থিতি উত্তেজনাকর করে তোলার বিরুদ্ধে হুঁশিয়ারি। এবং ভারতের কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের কোন নিয়ম মানছে না, কৃষকদের আন্দোলনে যুক্ত হয়ে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার হেঞ্জেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়েমেনের নিরীহ মানুষের উপর সৌদি আরবের নেতৃত্বাধীন ভয়াবহ আগ্রাসন ও গণহত্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের নিরীহ মানুষের ওপর গণহত্যা, সৌদি জোটকে অর্থ, অস্ত্র ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা, ইয়েমেনের উপর অমানবিক অবরোধ আরোপ করে রাখা, দেশটিকে কয়েক খণ্ডে বিভক্ত করার প্রচেষ্টা, রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধানে বাধা প্রদান সহ আরও কিছু অপরাধে কেন্দ্রীয় ভূমিকা পালন করার জন্য হেঞ্জেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসতে আমেরিকা বাধ্য, কিন্তু এদেশটিকে অবশ্যই তার দায়িত্ব পরিপূর্ণ করার মধ্য দিয়ে সমঝোতায় নতুন করে যোগ দেওয়ার অধিকার অর্জন করতে হবে। তেহরান ভিত্তিক আরমান মিডিয়া কালচার ইনস্টিটিউটকে দেয়া এক সাক্ষাৎকারে জারি পারু বলেন, বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন যে পরমাণু সমঝোতা ছিল ইরানের জন্য বিরাট বড় অর্জন। জারি বলেন, যদিও আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে, তবে জাতিসংঘ সনদের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারা এই সমঝোতা বাস্তবায়নের পথে বাধা দিতে পারে না। এদিকে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের তেল খাতের উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষণা করে তা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার মস্কোয় এক বক্তব্যে ইরানের তেল উৎপাদন ও রপ্তানি খাতকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করারও আহ্বান জানিয়েছেন। রিয়াবকভ বলেন, রাশিয়া এখন পর্যন্ত ইরানের তেল খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আলামত দেখতে পায়নি। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের যৌথ কমিশনের পরবর্তী বৈঠক নিয়েও কথা বলেন। চীন বলেছে, আমেরিকাকে দ্রুত ও নিঃশর্তভাবে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং তেহরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, আমেরিকার উচিত ঐতিহাসিক এ সমঝোতায় ফিরে আসা এবং তার দায়িত্বগুলো পালন করা। আশা করি আমেরিকার নতুন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিঃশর্তভাবে তারা এ বিষয়ে সহযোগিতা শুরু করবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে ভাস্কর্য নির্মাণ নিয়ে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি সতর্ক করে দিয়ে বলেছে, সেকুলার শব্দের আড়ালে আশ্রয় নেওয়া ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রণ না করলে দেশের ধর্মপ্রাণ মানুষ এই কুচক্রী মহলকে রুখে দিতে রাস্তায় নামতে বাধ্য হবে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে ভাস্কর্য নির্মাণ নিয়ে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে সরকারের সাথে আলাপ আলোচনা করে সমস্যার সমাধানের প্রস্তাব দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, আলেমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করার চেষ্টা করে যাচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মাহফুজুল হক বলেছেন, সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি, সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়েই এই সমস্যার সমাধান যেন সুন্দরভাবে সমাপ্ত হয়। মাহফুজুল হক বলেন, সময় এখনো ঠিক হয়নি, যোগাযোগ চলছে, তারা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে বৈঠকের ব্যবস্থা করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম। তিনি ভাস্কর্য বিষয়ে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের নামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা প্রত্যাহারেরও দাবি জানান। সেকুলার শব্দের আড়ালে ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে নুরুল ইসলাম বলেন, অন্যথায় দেশের ধর্মপ্রাণ মানুষ এই কুচক্রী মহলকে রুখে দিতে রাস্তায় নামতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন গ্রহণ করেনি আদালত। ভাস্কর্য বিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার অভিযোগে আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশশাম জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। আগামী মাসের প্রথম দিকেই বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে অনেক দেশের অর্থনীতি খারাপ হলেও বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো রয়েছে, যে কারণে দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। ভারতের নরেন্দ্র মোদী সরকার গণতন্ত্রের কোনো নিয়ম নীতি মানছেন না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না, বরং যখন যা ইচ্ছে তাই করছে আর আইনের অজুহাত দেখাচ্ছে। মমতা আরএসএস এর সমালোচনা করে বলেন, আরএসএস কে আমি হিন্দু ধর্মের প্রবর্তক বলে মনে করি না। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে আক্রমণ প্রসঙ্গে রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা সম্পর্কে বলেন, নাড্ডা এবং তার দলের লোকেরা ভিডিও করে প্ররোচিত করছিল। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন,
এই পরিকল্পনা মাফিক একটা রাজনীতির নাম করে শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গকে অশান্ত করবার একটা চেষ্টা করছেন এবং আমাদের নামে আমাদের দলের নামে একটা হত্যা করবার চেষ্টা করছেন। এটা এই পরিকল্পনা তাদের সার্থক হবে না,
বলছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজ পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে অজ্ঞাত লোকজন হামলা চালিয়ে গাড়িতে ভাঙচুর চালায়। বিজেপি নেতার মন্তব্য, এই ঘটনা প্রমাণ করছে এটা অসহিষ্ণুতার রাজ্য, আইন শৃঙ্খলাহীনতার রাজ্য, এই গুন্ডারাজ আর বেশি দিন চলবে না। জেপি নাড্ডা বলেন, দেখা গেল দিদির নিজের রাজ্যে কি অবস্থা, কিন্তু এই গুন্ডারাজ এই অরাজকতা বেশি দিন চলবে না। বিরোধীদের এই দমন পীড়নের নীতি আমরা বাংলা থেকে দূর করতে চাই। অন্যদিকে তৃণমূলের সিনিয়র নেতা সৌগত রায় এমপি আজ বলেন, ঘটনাটা ঘটেছে দেখেছি, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, তবে নাড্ডার কনভয় তো আটকায়নি, ইট পাথর না নিক্ষেপ করলেই ভালো হতো। নাড্ডা তো আর প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নন যে তার যাওয়ার পথে রাস্তায় পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে,
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরান এবং আফগানিস্তানের মধ্যে একটি যৌথ রেল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মধ্য দিয়ে ইরানের পূর্বাঞ্চল এবং আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ স্থাপিত হল, আর এর মাধ্যমে ইরান ও আফগানিস্তানের মধ্যে এই প্রথম সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হল। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিশর সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি। গত এক দশকের মধ্যে এই প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী মিশরের কাছ থেকে প্রকাশ্য আমন্ত্রণ পেল। আগামী কয়েকদিনের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দখলদার ইসরায়েলের কাছ থেকে গোলান মালভূমি দখলীকৃত অংশ পুনরুদ্ধারের সংকল্প পুনর্ব্যক্ত করেছে সিরিয়া। দেশের উপপররাষ্ট্রমন্ত্রী বাশার আল জাফারি আরবি নিউজ চ্যানেল আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আলাদা চিঠি লিখে গোলান মালভূমিতে ইসরায়েলের অবৈধ তৎপরতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে দামেস্ক। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর আগ্রহ হতাশাজনক। তুরস্ক ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে। তিনি আরও বলেছেন, তুরস্কের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞা কখনোই কাজে আসেনি। সৌদি আরবের যুবরাজের আইনজীবী মাইকেল ক্লার্ক মার্কিন আদালতকে বলেছেন, মোহাম্মদ বিন সালমানের দায় মুক্তি রয়েছে এবং আদালত তার বিচার করতে পারবে না। তিনি ওয়াশিংটনের এক আদালতকে লেখা চিঠিতে আরো বলেছেন, সৌদি যুবরাজের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দিতে হবে, মামলাটিকে চিরতরে ফাইলবন্দি করে ফেলারও পরামর্শ দিয়েছেন তিনি। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলাম অবমাননার ঘটনায় প্যারিসের বিষয়ে করণীয় ঠিক করার বিষয়ে মুসলিম দেশগুলোর সঙ্গে পরামর্শ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফ্রান্স সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির সঙ্গে পরামর্শ করার দায়িত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীকে। ইমরান খান মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কার্টুন প্রকাশের ঘটনায় এখন পর্যন্ত ফরাসি সরকারের ক্ষমা না চাওয়া এবং এই অন্যায়ের পক্ষে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের অবস্থানের কথা উল্লেখ করে প্যারিসের বিষয়ে নীতি বা করণীয় ঠিক করার বিষয়ে মুসলিম দেশগুলোর সঙ্গে পরামর্শ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। এমনকি পাক প্রধানমন্ত্রী ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি খতিয়ে দেখার জন্য পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের এই নির্দেশের পর পররাষ্ট্রমন্ত্রী ওয়াইসির সদস্য দেশগুলোর সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রতিবেদন মন্ত্রিসভায় উত্থাপন করবেন বলে কথা রয়েছে। ইসলাম অবমাননার ঘটনার প্রতি ফরাসি প্রেসিডেন্টের সমর্থনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে এ দায়িত্ব দিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বাক স্বাধীনতার দোহাই দিয়ে ইসলাম অবমাননার ঘটনার প্রতি যে সমর্থন দিয়েছেন তার বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মুসলিম কিংবা অমুসলিম দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা ব্যাপক বিক্ষোভ করেছে। এদিকে উগ্রবাদীদের মোকাবেলার অজুহাতে ফরাসি সরকার সংসদে ইসলাম বিরোধী একটি প্রস্তাব উত্থাপন করা থেকে বোঝা যায় ওই দেশটির কর্মকর্তাদের মধ্যে প্রচণ্ড ইসলাম বিদ্বেষ কাজ করছে এবং তারা ছলচাতুরির মাধ্যমে বিশ্বব্যাপী মুসলমানদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করছে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন দাবি করেছেন উগ্রপন্থা মোকাবেলার জন্যই সংসদে ইসলাম বিরোধী প্রস্তাব উত্থাপন করা হয়েছে। অথচ বাস্তবতা হচ্ছে ফ্রান্স ব্রিটেন যুক্তরাষ্ট্র মিলে পশ্চিম এশিয়া সহ সারা বিশ্বে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস গড়ে তুলেছে। এ অবস্থায় ফরাসি কর্মকর্তারা ইসলাম অবমাননার প্রতি সমর্থন দেবেন তাকে অবাক হওয়ার কিছুই নেই। এ কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো কঠোর অবস্থান নিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আমন ধানের বাম্পার ফলন হওয়া সত্ত্বেও ভারতীয় চাল আমদানির সিদ্ধান্তে ক্ষুব্ধ সেদেশের অর্থনীতিবিদ ও কৃষক নেতারা। এ সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে এখন প্রধান ফসল ধান কাটার মৌসুম। ইতিমধ্যে 70% জমির ধান কাটাও শেষ হয়েছে। বাজারে আসতে শুরু করেছে নতুন ধান। বাজারে এখন প্রতিমণ নতুন আমন ধান বিক্রি হচ্ছে 1000 টাকার ওপরে। বর্তমানে দেশে পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিকন চাল 55-57 টাকা, মাঝারি চাল 48-49 টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে 44-46 টাকায়। দেশে কয়েক দফা বন্যার পরও কৃষকদের উদ্যমের ফলে আমনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক বর্তমানে ধানের বাজার দরে খুশি হয়েছিল।
ভালো মোটামুটি দাম পাইলাম এবং এই মোটা ধানের ফলনও খুব ভালো হয়েছে।
ধানটা বেচলাম 1150 টাকা করে, এই বাজারটা যেন স্থায়ী থাকে তাহলে কৃষক বাঁচবে আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
তবে আমনের এই ভরা মৌসুমে সরকার হঠাৎ করেই ভারত থেকে 1,00,000 মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত ঘোষণার ফলে কৃষকদের মধ্যে নেমে এসেছে হতাশা। গতকাল বুধবার অনলাইনে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 34তম বৈঠকে এই ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। দুর্যোগকালে চাল আমদানি না করে ভরা মৌসুমে সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষি অর্থনীতিবিদ এবং কৃষক নেতারা। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালে মোস্তফা কামাল জানিয়েছেন,
50,000 মেট্রিক টন নন বাসমতি চাল প্রতি কেজি হচ্ছে 34.28 টাকা, এটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে মুম্বাইয়ের। এমএস রিকা গ্লোবাল ইমপ্লেক্স লিমিটেড।
এ প্রসঙ্গে কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন,
সেপ্টেম্বরে আমরা দেখেছি চালের দাম বেড়েই গেল, ওই সময়টায় যদি এই সিদ্ধান্তটা নেওয়া যেত যে আলটিমেটলি আমাদেরকে আমদানি করতে হচ্ছে, তাহলে ঠিক কৃষকরা আসলে দাম পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেত।
এ বিষয়ে রংপুর জেলা কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশকান্তি নাগ বলেছেন,
মিল মালিকদের গোডাউনে পর্যাপ্ত চালের মজুদ থাকার পরও তারা কিন্তু বাজারে চাল সরবরাহ করছে না। আমরা মনে করি যে এক্ষেত্রে আসলে সরকারের মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
উল্লেখ্য, কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় আর করোনা পরিস্থিতিতে চালের সহায়তা বৃদ্ধির ফলে গত বছরের তুলনায় এবার সরকারি গুদামে ধান চালের মজুদ অর্ধেকে নেমে এসেছে। তাই সরকারি গুদামে খাদ্যের মজুদ বাড়াতে চলতি বোরো মৌসুমে 20 লাখ মেট্রিক টন ধান চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছিল সরকার, কিন্তু বিদ্যমান বাজার মূল্যের তুলনায় সরকারি সংগ্রহ মূল্য কম হওয়ায় নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেক ধান চালও সংগ্রহ করতে পারেনি খাদ্য মন্ত্রণালয়। এমনকি চলতি আমন মৌসুমেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না এমন আশঙ্কা করছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সরওয়ার মাহমুদ বলেছেন, চলতি আমন মৌসুমে যে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা পূরণ হবে না, তাই আমরা আমদানির প্রস্তুতি নিয়ে রেখেছি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারে বড় ধরনের সংকট তৈরি হলে বিপুল পরিমাণ চাল আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির দরপত্র আহ্বান করা হয়েছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানি রাষ্ট্রদূতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জবাব দিল তেহরান। ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে নিষেধাজ্ঞার আওতায় আনল পররাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্ব পূর্ণ করে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফেরার আহ্বান ইরানের। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ হেফাজতের। ভারতের কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের কোন নিয়ম মানছে না, কৃষকদের আন্দোলনে যুক্ত হয়ে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।